हरिकाविस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सर्वग्री कृष्णदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्टम विष्णुपाद श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरणी अनंतकोटि साष्टांग दंडवत प्रणति। तदनंतर पूजनीय वैष्णववृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरण हमार असंख्य दंड बंदी। এতক্ষণ ধরে আমরা বিভিন্ন বৈষ্ণবগণের নিকট থেকে যে হরিকথা শ্রবণ করেছি তাকে সংক্ষিপ্তভাবে বলতে গেলে, প্রথমেই চৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্যের মধ্যেই আলোচনা প্রধানত হয়েছে। তার মধ্যে কোন বক্তা বলবার চেষ্টা করেছেন মধ্যাচার্যের বিচার, সেখানে তিনি বললেন যে মধ্যাচার্য বালগোপালের উপাসনা করেছেন। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখছি তিনি শুধু কেবল বালগোপালের উপাসনা করেননি, শ্রীমান মধ্যাচার্যের অনুরুচিতে সদৈ মঠ প্রভৃতি যে আটটা মঠ আছে সেই মঠের অষ্ট মঠাদি তারা সব গোপীভাবেই ভজন করেন লেখা আছে। সুতরাং সেক্ষেত্রে দেখা যায় যে গোপীভাবে ভজন মধ্য সম্প্রদায়ের মধ্যেও আছে। শ্রীল সরস্বতী প্রভুপাদ তার সময়েতে যে বৈষ্ণবাচার্য শ্রী মধ্য নামক গ্রন্থ প্রকাশ করেছিলেন তার শেষের দিকে তিনি এই বিচারটা দেখিয়েছেন, জানিয়েছেন। পরবর্তী আর যে সব কথা সেগুলো আলোচনা করতে গেলে সাম্প্রদায়িক রহস্যের কথাই কিছু বলতে হয়। সম্প্রদায় বিহীন যে মন্ত্রস্থে বিফলা মতা অতকালেও ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়হীন। সম্প্রদায়বিহীন মন্ত্র বিফল শাস্ত্রের কথা, তাহলে কি করতে হবে? মন্ত্র যদি সফলতা লাভ করে তাহলে সেই মন্ত্র সিদ্ধ মন্ত্র হওয়া চাই, নতুবা মন্ত্রকে ফল পাওয়া যায় না। এই কলিকালে চারটি সম্প্রদায় তারাই বিশুদ্ধ ভক্তি সিদ্ধান্ত জগতে প্রচার করবেন বলে দৈববাণী করা আছে, ভবিষ্যৎবাণী করা আছে। কে কে? রামানুজং শ্রী শ্রী চক্রে। রামানুজকে তার সম্প্রদায়ের প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন লক্ষ্মী দেবী। মধ্যাচার্যং চতুর্মুখ, শ্রীমন মধ্যাচার্যকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন ব্রহ্মাজি স্বয়ং। শ্রী বিষ্ণু স্বামী নাম রুদ্র, রুদ্র শিব ঠাকুর তিনি তার সম্প্রদায়ের প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন বিষ্ণু স্বামীকে। নিম্বাদিত্যং চতুষ্টন, সনক সনন্দন সনাতন সনৎ কুমার এই চতুষ্টন এরা নিম্বাদিত্যকেই তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন। তো এরা সবাই এই কলিকালে বৈষ্ণব ধর্ম, সনাতন ধর্ম, আত্মধর্ম এরা প্রচার করেছেন বিশেষভাবে। এদের মধ্যে শ্রীমান মধ্যাচার্যকেই শ্রীমান মহাপ্রভু স্বীকার করলেন কেন, এই আলোচনা আছে। তত্ত্বদর্শনের দিক থেকে বিষয় বিগ্রহ, আশ্রয় বিগ্রহ, জীবতত্ত্ব ইত্যাদি সম্বন্ধে যে আজ তত্ত্বদর্শনটা প্রকাশ করেছেন শ্রীমান মধ্যাচার্য, শ্রীমান মহাপ্রভু এই জন্যই শ্রীমান মধ্য সম্প্রদায়কে স্বীকার করেছেন স্বীকৃত সত্য। শ্রীমান মধ্যাচার্য আবার যা বুঝাতে চেয়েছেন নবপ্রমেয়ের মধ্যে সেই জিনিসটাই বুঝানো আছে। আমার পূর্ববর্তী ডক্টর মহোদয় এটা বলবার চেষ্টা করলেন, যাকে বলা হল আমনায়। আমনায় কাকে বলি? আমনায় শ্রুতয় সাক্ষাৎ ব্রহ্ম বিদ্বেষি বিশ্রুতা গুরু পরম্পরা প্রাপ্ত বিশ্বকর্তুর হি ব্রাহ্মণ। ব্রহ্মবিদ্যা কাকে বলা হল? গুরু পরম্পরা প্রাপ্ত যে শিক্ষার ধারা সেটাকে আমনায় বলা হল। সেই তত্ত্বদর্শন কি বলছেন? বলছেন সেখানে আমনায় প্রাহ পরিনিহ পরমং। সাধন ভজন কার করব আমরা? সেই তত্ত্ব প্রথমে নির্ণয় করছেন ভগবান শ্রীহরি আরাধনা করতে হবে। ভগবান শ্রীহরি তিনি সর্বশক্তিমান। দ্বিতীয় আমনায় প্রাহ হরিণীহ পরমং, তারপর রসাব্ধি, সেই ভগবান অখিল রসামৃত মূর্তি ভগবান তিনি হলেন পরতত্ত্ব পরমারব্ধ তত্ত্ব। তিনি হলেন অখিল রসামৃত মূর্তি, রস বৈশ তত্ত্বের তিনি মূল বিষয়বস্তু। সেই ভগবান তিনি পরম রসময় বিগ্রহ। সুতরাং আমনায় প্রাহ হরিণীহ পরমং সর্বশক্তি রসাধি। হ্যাঁ, তদ বিভিন্ন জীবন, সেই সর্বশক্তিমান ভগবানেরই অংশ জীব, জীবাত্মা দুই রকম। তদ বিভিন্নাংশ জীবন প্রকৃতি কবলিতান, এক জীব বদ্ধ জীব আর এক জীব মুক্ত জীব। ভেদ হ্যাঁ সকলমতি হরে সাধন শুদ্ধ ভক্তি। হ্যাঁ না, এর জগৎ এবং ভেদাভেদ প্রকাশ আছে, সেটাকে ব্যাখ্যা করা হয়। আর ভক্তি হল সাধ্য বস্তু, পরম সাধন হল শ্রী ভক্তি, আর সাধ্যং তৎপ্রীতি ভগবৎপ্রেম প্রীতি হল সাধ্য বস্তু। এই জিনিসটাকেই চৈতন্য মহাপ্রভু বিশেষ করে জানিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর অবদানের মধ্যে প্রেম প্রীতির উপরের কথাই নিয়ে আলোচনা হয়েছে। তারই ব্যাখ্যা দেওয়া আছে সর্বত্র, এবং অধিকাংশ গ্রন্থগুলি গৌড়ীয় গ্রন্থের মধ্যেই এই তত্ত্ব বিশ্লেষণী করা হয়েছে, বেশি বিশেষ করে এই নবপ্রণয় তত্ত্বদর্শন। সেটা চৈতন্য চরিতামৃতের মধ্যে খুব সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। যে কথাটা আমরা শুনতে পাই, শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যম, গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তা, চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিতামৃত গ্রন্থরূপী, আবার চৈতন্য চরিতামৃত মানে তার সমস্ত লীলা এবং তত্ত্ব সিদ্ধান্ত উপদেশ সবকিছু, এই দুটোই অর্থ রয়েছে এখানে। তা কি করব আমরা? আমাদের অধিকার অনুসারে শাস্ত্রে এগুলো বর্ণনা করা আছে, সেই অনুসারে আমরা চলব। সেখানে রামানন্দ সংবাদে ক্রমশ ক্রমশ সেই জিনিসটা আলোচনা হয়েছে। সকলের শেষের দিকে গিয়ে তারপরে আর এগোতে পারছেন না রামানন্দ রায়, মহাপ্রভু তারপরেও আরো জানতে চাচ্ছেন কিন্তু উনি এগোতে চাচ্ছেন না। তাহলে সব জিনিসেরই একটা সীমা আছে, সীমার বাইরে যাওয়া যাচ্ছে না। আবার অধিকারী যারা, তারা তো সীমা ছাড়িয়েও অনেক কিছু করতে পারেন, বলতে পারেন। আর অধিকারের মধ্যে থেকে যারা চলতে চান, তাদের সীমার মধ্যেই থেকে বলতে হবে সব কিছু, তার বাইরে যাওয়া চলবে না। শাস্ত্রে যে বর্ণনা আছে মধুর রতির কথা, এটা অধিকার বিচারে অনেক ব্যক্তি আজকাল বলেন। শ্রীমদ ভাগবতে রাধাজির নাম নাই, কিন্তু দেখা যায় রাধা নামটা হয়তো ঠিক ঠিক উল্লেখ করা নাই, কিন্তু অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনয়দ রহ। এই শ্লোকের মধ্যেই তো রাধা, তো থেকে তো রাধা, তাহলে রাধার নাম নাই কেন? আছে তো। আবার সেই জিনিসটি বিশেষ করে ব্যাখ্যা দিলেন কবি জয়দেব গোস্বামী। সেখানে তিনি কি বলছেন, অনয়ারাধিত শ্লোকের ব্যাখ্যা দিচ্ছেন। কংসারী রতি সংসার বাসমান বদ্ধ শৃঙ্খলান রাধাম আদায় হৃদয়ে তত্যায় ব্রজ সুন্দরী বলছেন। কবি জয়দেব গোস্বামীর গ্রন্থাদি আলোচনা করতে গেলেও সেখানে তিনি কিছু বলছেন। আপনাদের যদি মধুর রতি আলোচনা করার ইচ্ছা আছে, শ্রেণুতদা জয়দেব সরস্বতী কথা বলা আছে। পাদপূরণ কে কি করছেন না করছেন সেটা আমাদের দেখবার নয়, কিন্তু পাদপূরণ ঠিক হয়ে গেছে। বব গর্বখণ্ড নাম মম শিরসি মন্ডনম দেহি পদ পল্লবম উদারম, এ কিন্তু সবাই পাদপূরণ করতে পারেননি, কবি স্বয়ং পারলেন না, তিনি অর্ধ শ্লোক লিখেই স্নান করতে গেলেন। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি জয়দেবের মূর্তি ধারণ করে এসে পাদপূরণ করে গেলেন, যেটা অন্য কারো পক্ষে পূরণ করা সম্ভব ছিল না। দেহি পদ পল্লবম উদারম এটা লিখতে কবি পারছিলেন না, জয়দেবের মূর্তি ধারণ করে স্বয়ং কৃষ্ণচন্দ্র এসে সেই পাদ পূরণ করে দিয়ে গেলেন। জয়দেব স্নান করে এসে ফিরে এসে দেখলেন সাধুপূরণ হয়ে গেছে। তাহলে ভগবান কি না করতে পারেন? যে জিনিস কবি বলতে চাচ্ছেন না সে জিনিস ভগবান নিজেই এসে পূরণ করে দিয়ে গেছেন। তাহলে সব জিনিসটার মধ্যেই তো রয়েছে অধিকারের বিচার, এখানেও সেই অধিকারের কথা আসছে। ভগবান যাকে যেমন অধিকার দিয়েছেন সেই অধিকার নিয়েই চলবেন, এতে কোনো অধিকারের বিপর্যয় হবে না। আমি সামান্য ক্ষুদ্র ব্যক্তি, সেই জন্য সামান্য অধিকার নিয়েই চলবার চেষ্টা করছি। বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
গৌরক্ষিতে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নমো। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে আমি কোটি কোটি দণ্ডত প্রণাম আমি জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পরম পূজ্যপাদ সভাপতি মহারাজ, শ্রীদণ্ডী পাদগণ, বৈষ্ণব এবং বৈষ্ণবীগণ সকলেই আমার যথাযোগ্য অভিবাদন গ্রহণ করেন। আজকে আমরা উচ্চ মহাপ্রভু সম্বন্ধে বলবার ছিল, কিন্তু আজকে আমাদের কোল দ্বীপের পরিক্রমা ছিল। কোল দ্বীপের পরিক্রমা, তার মধ্যে যেখানে আমরা বসেছি এটা কোল দ্বীপ, এটাকে অপরাধ ভঞ্জন পাঠ বলে। প্রথমে আপনারা বুঝুন যে ওই পারে যে মায়াপুর ধাম, ওই মায়াপুর হচ্ছে গোকুল এবং মথুরা দুটা মিলি স্থান। গোকুল এবং মথুরা মিলি ওই মায়াপুর ধাম, যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। এই পারে কুলিয়া পর্বত গোবর্ধন, পাশে বহুলাবন ভান্ডির বন, এটি হচ্ছে গোবর্ধনের নিকটেতে তাহার চক্ষুস্বরূপ রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের যে মাঝখানে স্থান রাসস্থলী, পাশে সে পঞ্চবেণী গঙ্গা যমুনা সরস্বতী অলকানন্দা ভাগীরথী এবং মানসী গঙ্গা ইত্যাদি। এই স্থান হচ্ছে রাসস্থলী, এরপরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড ইত্যাদি। শ্লগুপাদ পদ্মায় এইখানেতে এই মঠ স্থাপন করেছে, অতএব সাধারণ স্থান নহে। দ্বিতীয় কথা, চৈতন্য মহাপ্রভু তাহা প্রকট লীলাতে এইখানেতে তিনি এসেছিলেন সন্ন্যাস গ্রহণ করবার পরে। এর পূর্বেও তিনি এসেছেন, কিন্তু পরবর্তীকালেতে সন্ন্যাস গ্রহণ করবার পরে বৃন্দাবন যাত্রার সময়তে অথবা অন্য কোনো সময়তে এখানে এসেছেন, এখানে লুকিয়েছিলেন। কোন রকমের ভক্তরা সব তাহাকে জানেন, এইখানেতে হরিদাস ঠাকুরের নিকটে যে চরণেতে অপরাধ করেছিল গোপাল চাপাল, শ্রী গোপাল চক্রবর্তী, যে শ্রী নামের প্রভাবে কি মুক্তি হতে পারে? দুইটি পক্ষ, রঘুনাথ দাস গোস্বামীর পিতা ঠাকুর গোবর্ধন তাহার রাজ্যসভাতে কতগুলি ব্রাহ্মণ বলছেন নামের প্রভাবে মুক্তি হতে পারে না, আর কতজন বলছেন যে না নামের দ্বারা মুক্তি হতে পারে না, নামের দ্বারা মুক্তি হতে পারে, এই নিয়ে তর্ক বিতর্ক চলছে। সেই সময় তো হরিদাস ঠাকুর আসেন, তখন সকলে তাহাকে বললেন যে এই প্রশ্নের মীমাংসা আপনি করুন। তখন তিনি বললেন যে হরিনামের দ্বারা মুক্তির কি কথা, নামের আভাসেতে মুক্তি হয়ে যায়। আর শুদ্ধ কৃষ্ণ নাম হয় তাহলে তাহার প্রেম হয়, আর ব্রজবাসীগণের অনুগত্যে যদি এই প্রেম করা যায় তাহলে ব্রজ প্রেম গোপী প্রেম পর্যন্ত হতে পারে। অতএব শুদ্ধ নামের প্রয়োজন হয় না এই মুক্তির জন্য, তার নাম আভাসেতে মুক্তি সহজে অনায়াসে হয়ে যায়। তখন ওই চক্রবর্তী মশাই রেগে উঠলেন, যদি নামের প্রভাবেতে মুক্তি হয় তাহলে আমার নাক কাল গলে যাবে, আর যদি না হয় তাহলে তোমার নাক কাল গলে যাবে, তোমার কুষ্ঠ ব্যাধি হবে। তখন সব সভা হাহাকার করে উঠল। হরিদাস ঠাকুর অত্যন্ত দুঃখিত হলেন। আর দুদিনের পরে কি হল, ওর নাক কানেতে সর্বত্র কুষ্ঠ ব্যাধি হয়ে নাক কান একেবারে গলতে লাগল। ওই গোপাল চক্রবর্তী যখন চৈতন্য মহাপ্রভু এখানে আসেন তখন শুনে এইখানে এসেছিল, এম তাহার নিকটে ক্ষমা ভিক্ষা করে। তখন চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর কাছে তাহাকে পাঠিয়ে দিয়ে তাহার ক্ষমা অপরাধ করিয়েছিল। আবার শিবাসঙ্গনেতে দুর্গা পূজা ইত্যাদি কত একজন গোপাল চাপাল বোধ হয় চক্রবর্তী নাকি মহাপ্রভু ভিতরে কীর্তন ইত্যাদি করতেন শিবাসঙ্গনেতে, আর কেউকে যেতে দিতেন না, এই জন্য তারা ওই দুর্গা পূজার মাথার ফুলি আর মদ্য সিন্দুর আর দুর্গা পূজার যা কিছু জবা ফুল পুষ্প ইত্যাদি নিয়ে গিয়ে অমেধ্য সব জিনিসগুলি ওইখানে রেখে দিই, তাতে তাহার মহাপরাধ হয়, তারও কুষ্ঠ ব্যাধি হয়। যখন শুনলে যে মহাপ্রভু এখানে এসেছেন তখন এই স্থানেতে সেই এসে মহাপ্রভু চরণেতে আসে, মহাপ্রভু শ্রীবাস পণ্ডিত কাছে পাঠিয়ে দেন, তিনি তো পরম দয়ালু তাহাকে ক্ষমা করে দেন, মহাপ্রভু তাহাকে ক্ষমা করে। এই স্থানেতে দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করতেন, পড়াইতেন তিনি স্কুলে, যেরকম আজকাল ভাগবত পড়ানো হয়, বহু ছাত্র তাহার স্কুলেতে ছিল পাঠশালায়। কোন সময় শিবাস পণ্ডিত ওই দিক দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ছেলেরা পাঠ করছে, বরাহা পীড়ম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিপদ বাসা কনক কপিসম বৈজয়ন্তী চমালাম রন্ধ্রাণ বেণ রধর সুদয়া পূরয়ন গোপ বৃন্দই বৃন্দারণ্যম শবদ ব্রবণম প্রাবিশত। এই শুনেই আর তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না শিবাস পণ্ডিত আর তিনি একেবারে তিনি হাঁকু পাকু করতে করতে মূর্ছিত হয়ে গেলেন, আর তিনি ধৈর্য ধারণ করতে পারেন, মাটিতে তিনি লোটপোট করতে লাগলেন। তখন ওরা কিছু বুঝতে পারে নাই, তখন বলিয়ে সে আমাদের ভাগবত পাঠেতে সেটি বিঘ্ন ব্যাঘাত উৎপন্ন করল, আর তখন তাকে উঠিয়ে ধরে নিয়ে তুলে নিয়ে বাহার করে দিল। দেবানন্দ পণ্ডিত ছিলেন ভাগবত জানতেন, কিন্তু ভাগবতের যে রসাস্বাদ তাহার ছিল না, উপলব্ধি ছিল না, পড়াইতেন একটুমাত্র, তিনিও তাহাদেরকে বারণ করলেন না, তাতে তাহার মহা ঘোর অপরাধ হল। পরবর্তীকালে মহাপ্রভু বলেছিলেন ওই ভাগবত পড়ায় না বেটা, তার ভাগবতকে আমি ছিঁড়ে দিব। এই জন্য এইখানেতে গুরু মহারাজ তার একটা স্মৃতি তাকে রেখে দিয়েছেন, ওই ভাগবত আছে দেবানন্দ পণ্ডিতের হাতে আর ওটা ছেড়া আছে। অর্থাৎ তাৎপর্য কি, যারা ভাগবত জানে না তার তত্ত্ব বিচার জানে না, তারা ভাগবতের অধ্যয়ন অধ্যাপন জানে না, অর্থাৎ ওই লোকের কাছে থেকে ভাগবত পড়তে হবে না। কোটি বছর পর্যন্ত যদি পড়ে তাহলেও ভাগবত তত্ত্বের তাদের জ্ঞান হবে না, তাদের ভাগবত উঠা নয়, মহাপ্রভু সাধারণ পথি বলে তাকে ছুটতে যাচ্ছেন। অতএ তাহার অপরাধ হল পর্বতীকালেতে পুণ্ডরীক বিদ্যানিধি তিনি পরম দয়ালু বৈষ্ণব, তিনি শুনে আরো রাগলেন। আর দেবান পণ্ডিত সঙ্গে তাহার কিছু বন্ধুত্ব ছিল, পরে তাহাকে বুঝাইলেন যে তুমি মহাঘোর অপরাধ করেছ, তুমি যাও মহাপ্রভুর নিকটেতে। তখন মহাপ্রভু পাদপদ্মেতে এসে প্রণত হয়ে ভিক্ষা মাংতে লাগলেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলি আমি কি ক্ষমা করবো, যাও ওইখানে শিবাস পণ্ডিতের কাছে, যদি পায়েতে ফুটে কাঁটা তাহলে কি মাথাতে বেড়াবে, আমি ক্ষমা করতে পারি না। তখন তিনি তার নিকটে দিয়ে ক্ষমা মাঙেন। আর তারপর থেকে ওই বক্রেশ্বর পণ্ডিত পুণ্ডরীক বিদ্যানিধি কৃপাতে মহাপ্রভু তাকে ক্ষমা করে দেন। এই জন্য যত অপরাধীগণ এই স্থানেতে মহাপ্রভু তাহাকে ক্ষমা করে দিয়েছেন, আমরাও বহু জন্মে জন্মান্তরের অপরাধী। এই জন্য হরিনাম বললে চিত্তে বিকার হচ্ছে না। তদস্মসারম হৃদয়বতেদম যত গৃহ্যমাণম হরিনামধেয় ন বিক্রিয়ে তা যদা বিকারো নেত্রে জলম গাত্রু হে সুহর্ষ। কৃষ্ণ নাম করছি কিন্তু চিত্ত দ্রবিত হচ্ছে না। কোনো কোনো সময় অভ্যাস ইত্যাদি করে দিয়ে আমরা ওই কখনো কখনো চোখ থেকে একটা জল পড়ে, যেরকম মেয়েদেরকে সাধারণভাবে সহজভাবেতে জল এসে যায়, পিচ্ছল স্বভাব, কিন্তু চিত্ত দ্রবিত হয় না। চিত্ত দ্রবিত না হয় আর ওই রকম অভ্যাস করে যদি করে তাহলে আরও সেটি মহাকঠোর অপরাধ হয়ে যায়। এই জন্য হরিনাম নিষ্কপট হয়ে বৈষ্ণবদের আনুগত্যেতে যদি নিষ্কপট হয়ে যদি করে তাহলে হয়তো এটা হতে পারে। এই নবদ্বীপ ধামেতে যেখানে আমরা বসে আছি অপরাধ ভঞ্জন পাতেতে যদি আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আর না রে বাপ, আর আমি অপরাধ করব না, জগাই মধাই কাজ কি বলে, জগাই মধাই বলে আর না রে বাপ, আর আমি এই সব করব না, ওই রকম হয়। আমরাও যদি এই রকম করি যে বৈষ্ণবগণের আমি কোনোদিন ক্রিটিসাইজ করব না, আলোচনা করব না, যদি আলোচনা করবা হয় তারা উপরওয়ালা আছে তারা করবে, তাদেরকে সংশোধন করতে পারে, আমি তো কোনো সংশোধন করতে পারবো না। আর যদি তথাপি করে তাহলে ওদের অপরাধটা তাহার মধ্যে এসে যাবে। এই জন্য এই খবরদার অপরাধীকে বাঁচতে হবে। কৃষ্ণ কৃপা ব্রহ্মচারীও বলল ধামের প্রতি অপরাধ, বৈষ্ণবের প্রতি অপরাধ, গুরু প্রতি অপরাধ, বহু রকমের আছে। এই সব থেকে আমাদেরকে সাবধান হতে হবে। তথাপি আমরা অপরাধী এখানে এসেছি, এখানে ধামেতে আমরা শরণাগত হয়ে গৌর নিত্যানন্দ প্রভু শরণাগত হয়ে আমরা প্রার্থনা করি যে আমাদের অপরাধ সব দূর হয়ে এই ধাম পরম দয়ালু, বিশেষ করে এই ধাম এইখানেতে আমাদের গৌড়ীয় বেদান সমিতির অন্তর্গত এই যে আছে স্থান এইখানে কোল দেওয়া আছেন, এইখানে অপরাধ ভঞ্জন পাঠ আপনারা নিষ্কপট ভাবেতে এইসবগুলি প্রার্থনা করবেন যাতে অপরাধ দূর হয়। এই হচ্ছে অপরাধ ভঞ্জন পাঠ এইখানেতে। আর একটি বিশেষ কথা এই যে আমার মনে কখনো কখনো হতো আর বহু লোকের নিকটেতে আমি প্রশ্ন শুনেছি যে পুরীতে পুরীধামে মহাপ্রভু শ্রীমতী রাধিকায়া প্রণয় মহিমা ইত্যাদি যে তিনটি ভাব ওইখানে আস্বাদন করেছেন গম্ভীরাতে বসে, আর দক্ষিণেতে রায় রামানন্দের সঙ্গে গোদাবরী তটেতে তিনি রসরাজ মহাভাব পর্যন্ত থেকে সমস্ত হরিকথা বলেছেন, জগতে ওই রকম কথা অত্যন্ত দুর্লভ। আমার মনে হয় যে সে শ্রীমদ্ ভাগবত ইত্যাদি গ্রন্থেও কোন শাস্ত্রে পুরাণে বেদে রামায়ণে পুরাণে যে চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতামৃতিতে রায় রামানন্দ আর মহাপ্রভু যে সম্বাদ এটা সমস্ত শাস্ত্রের একেবারে নিগম কল্পতর গলিত ফলম সুখ মুখাদ অমৃতব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মৌরহৌ রসিকা ভূ ভাবিকা। হে ভাবগণ রসজগণ, যদি তোমার মঙ্গল চাও আর এই রকম যদি করতে চাও তাহলে রায় রামানন্দ মহাপ্রভুর সম্বাদকে তোমরা কোন বৈষ্ণবগণের আনুগত্যে তোমরা শ্রবণ করো, কীর্তন করো, অনুশীলন করো। চৈতন্য চৈতামৃতের এক রকমের যদি সারও বলা যায় তো ওটাকে সারও বলতে পারে। চৈতন্য মহাপ্রভুর এই সবগুলি বিচার ওর মধ্যে দিয়েছেন। অতএব গম্ভীরাতে এই সমস্ত লীলা ওইখান থেকে শিক্ষা লাভ করে এসে রায়রামানন্দর নিকটেতে, বিশাখা দেবীর নিকটেতে তিনি ওখান থেকে এসে রসাস্বাদন করেছেন পুরীতে, আর এইগুলি আলোচনা করেছেন গোদাবরী তটেতে। এখানে কি হয়েছে? এখানে মহাপ্রভু কোন ছেলে মেয়েদের সঙ্গে কোন কথা টুকরি ফুকরি করেছেন, হাঁড়িতে কোন সময় বসেছেন, তারপরে এখানে তাহার বিবাহ হয়েছে, এখানে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে তিনি কীর্তন করেছেন। অতএব এই সবগুলি বিচার দ্বারা মনে হয় যে সত্যি সত্যি পুরীতে যে মহাপ্রভু লীলা প্রকাশ করেছেন এই হচ্ছে সর্বোত্তম। আর দক্ষিণেতে রায়রামানন্দের নিকটেতে গোদাবরীতে যে আলোচনা করেছেন মহাভাব রসরাজ মহাভাব ইত্যাদি সম্বন্ধে, রাধা তত্ত্ব কি, কৃষ্ণ তত্ত্ব কি, রস তত্ত্ব কি, প্রেম তত্ত্ব কি, তার উপরের প্রশ্ন মহাপ্রভু বললেন, রায়রামানন্দ বললেন যে এইরকম প্রশ্ন করে আমি আজ জগতে আজ পর্যন্ত কোনো অধিকারী দেখি নাই, আজ পর্যন্ত সত্যযুগ থেকে আরম্ভ করে এইরকম কেউ প্রশ্ন করতে পারে, আর আপনি প্রশ্ন করতে পারেন এইরকম, তাহলে আমি বুঝলাম যে আপনি কে। অতএব আপনি হচ্ছেন ওই রসরাজ মহাভাব স্বরূপ, তিনি মনে মনে ভাবলেন। অতএব কত উচ্চ কথা তিনি এইগুলি আলোচনা হয়েছিল আপনার বিচার করুন। তাহলে নদীপ থেকে আমার মনে হয় অনেক প্রশ্ন করে, আমারও মনে পূর্বে এইরকম ছিল যে লোক বলে যে সে নদীপ শ্রেষ্ঠ, কিসের নদীপ শ্রেষ্ঠ? যেখানে গম্ভীরাতে মহাপ্রভু কত ভাবে গম্ভীর হয়ে কখনো কখনো পাঁচ হাত ছ হাত লম্বা এক একটি সন্ধি হয়ে গেছে, যেখানে কুর্মাকৃতি হয়ে একটি মাংসপিণ্ড হয়ে গেছেন, যেখানে সাতটি দরওয়াজা পার করে দিয়ে কোথায় তিনি ওই বাগানেতে পৌঁছে গেলেন, জগন্নাথ বল্লভ বাগানেতে। কখনো মহাপ্রভুর ওই জগন্নাথের যেখানে গাভীরা যেখানে খায় সেখানে পৌঁছে গেলেন, অদ্ভুত সব স্থাতি এসব লীলা। তার অপেক্ষা এই নদীকে শেষ কেন বল? কিন্তু ধীরে 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 একটি ভাব উৎপন্ন হল, গোসাই শাস্ত্রে তো দেখলাম যে সে হ্যাঁ এর কথা সামঞ্জস্য, এই নদীপ ধানটাই শ্রেষ্ঠ, ওই পুরী থেকেও আর গোদাবরী তটকে কেন? এখন কিছু কিছু সামান্য একটু অনুভূতি হয়, অনুভব হয়, একটু সামঞ্জস্য করবার একটা সূত্রপাত পাওয়া যায় কি, যদিও এই বিষয়গুলি বুঝতে গেলে না ব্রজে যেতে হবে, ব্রজ ছাড়া এগুলি বুঝা যাবে না। এখন ব্রজে চলুন বিচার করুন, কোথাও কোথাও লিখা আছে বোধ হয় বৃন্দাবনম প্রত্যজ্য পাদ একম ন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে দিয়ে কৃষ্ণ যান নাই, অথচ দেখা যায় যে তিনি মথুরাতে দ্বারকাতে গিয়েছেন, কুরুক্ষেত্রেতে গিয়েছেন, তাহলে কি সামঞ্জস্য? কৃষ্ণ যে ব্রজেন্দ্রনন্দন তিনি যান নাই, এটা ঠিক। এইসবগুলি বিষয় আপনারা হয়তো জানেন বিশেষভাবে। এখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যান নাই, তথাপি একটা দেখা যায় কি, যদি কৃষ্ণ যান নাই তো মথুরা যে মায় যশোদার জন্য হাহাকার কেন করছেন, পিতার জন্য হাহাকার করছেন কেন, উদ্ধবকে পাঠাইলেন কেন, ব্রজবাসীর জন্য ছটফট করছেন, উদ্ধবকে পাঠাইলে কে পাঠাইল, যদি ব্রজেন্দ্রনন্দন না হন তাহলে কে পাঠাবে কে, তাহলে বিবাহ কেন হবে, তাহলে তো বড় মুশকিল। যদি বলেন যে বাসুদেব কৃষ্ণ নারায়ণ, তাহলে নারায়ণের কি বিবাহ হবে ওখানে গোপীর জন্য মায়ের জন্য? দ্বারকা থেকে চলে গেলেন, দ্বারকাতে বলদেব প্রভু ওখান থেকে আসলেন, পাঠাইলেন, আর তিনি কিরকম মূর্ছিত হয়ে গেলেন, নব বৃন্দাবন কি নব বৃন্দাবন ওখানে হল, কৃষ্ণ মূর্ছিত হয়ে গেলেন ব্রহ্মার পরামর্শেতে। ওখানে কৃষ্ণ আর বলদেবকে ব্রজের বেশ বানানো হলো কোথায়, আর ওখানে মা যশোদার মূর্তি করা হলো, গোপীগণের মূর্তি করা হলো, আর ওইখানেতে বলদেব প্রভুকে আগে জাগিয়ে দিয়ে আর বলা হলো ব্রজের বেশ দিয়ে যে তুমি বলো কৃষ্ণ কানাই উঠো উঠো উঠো, গোচারণ করবার জন্য যেতে হবে, গরুগুলি আর যাচ্ছে না, মা যশোদা অত্যন্ত ব্যথিত মার জন্য দেখো দাঁড়িয়ে আছেন মাখন নিয়ে, জোর করে জাগানোতে যে মূর্ছা কোন রকম ছুটতে দিল না, হঠাৎ করে মূর্ছা ছড়লো ছুটলো, কিন্তু যে সত্যি সত্যি তো গরুরা এখানে দাঁড়িয়ে আছে আর যশোদা মা দাঁড়িয়ে আছে, তিনি বুঝতে পারলেন না যে এইটা মূর্তি গোপীগণের মূর্তি। তখন শ্রীমতী রাধিকাকে এই বংশি নিয়ে বাজাইতে বাজাইতে আর রাধিকার এইখানেতে স্পর্শ করে দিয়ে এমন ভাবেতে তিনি ব্রজের যে ওই মন্মথ মন্মথ রূপ প্রকাশ করেছেন যে দেখে অন্যের কি কথা, সত্যভামা রুক্মিণী আর এইসব গুলি কথা, বৃদ্ধ পদ্মা তার মধ্যে এরকম কাম জাগ্রত হয়ে যে কৃষ্ণকে ধরবার জন্য দৌড়েছে, এরকম রূপ কোনোদিন তারা দেখে নাই। তো এইসবগুলি ইজ্জত কে করেছে, দ্বারকাধীশ করেছে, দ্বারকাধীশ এইসবগুলি করবেন না কে করবে, যদি কৃষ্ণ উঠা না হন ব্রজেন্দ্রনন্দন। এই সবগুলিকে বুঝবার জন্য আবার একটা নিচে চল, কিরকম দেখা যায় যে কৃষ্ণ তো গিয়েছেন না মথুরা দ্বারকা, শ্রীমতী রাধিকা গিয়েছেন কি কোন গোপী গিয়েছে, গোপীরা তো কেউ যায় না, ওরা ব্রজেতেই ছিলেন, তারা রাধা কুণ্ড শ্যামকুণ্ডেতে নিত্য আছেন। কিন্তু আর একটা দেখা যায় কোন সময় শ্রীমতী রাধিকা কুরুক্ষেত্রেতে গিয়েছিলেন না, আর কৃষ্ণকে ওখান থেকে আনছে, তাহলে এই রাধিকা যে বলছেন আমি যাব না বৃন্দাবন ছেড়ে দিয়ে, তাহলে ওখানে কিরকম গেলেন। আবার ব্রজেতে যদি কৃষ্ণ আর রাধা যদি সব সময় তাহাদের মিলন হয় সংযোগ, তাহলে শ্রীমতী রাধিকা নন্দগ্রামেতে তিনি মূর্ছিত হয়ে গিয়ে মধুপকিত বন্ধ মা শ্রী সাংঘ্রী সপত্না কুছ বলে লিতমালা কুঙ্কুম স্মরণ এই কে বিরহিত ক্রন্দন করে দিয়ে আর এরকম হয়েছে ভাব অবস্থ হয়ে যাবেন প্রেম বৈচিত্র্য ইত্যাদি থেকে উপরে কি উন্মাদ। তিনি মনে করছেন যে সেটা কৃষ্ণের দূত, আর একটা ভ্রমরকে সঙ্গে তিনি কত রকমের কথা বলতে লাগলেন, মান করছেন ক্রোধ করছেন, তুমি এখান থেকে বেরিয়ে যাও আমার পায়ে ছুঁইস না, তোমাকে আমি জানি, একবার একটা কালো ছিল রাম একটা কালো ছিল ওই বামন, বামন একটা কালো ছিল কাগের মতন, কৃষ্ণের নাম করে না, কত রকমের কথা সব বলি বলছেন, এটা কে নন্দগামে যদি কৃষ্ণের সঙ্গে তাহার বিয়োগ না হয়, রাধাও থাকে না কৃষ্ণ ওখানে এক জায়গাতে থাকে, তাহলে বিয়োগ কিরকম হল। আবার কুরুক্ষেত্রেতে গিয়ে মহাবিয়োগিনী হয়ে ওইখানে তো পৌঁছে গেলেন সেই কিরকম, যদি বৃন্দাবন পত্রের যে পাদম একম নগচ্ছতি না কৃষ্ণ জান রাধা রানী কোথা থেকে গেলেন। এই সবগুলিকে বুঝলে এও সামঞ্জস্য মহাপ্রভুর সম্বন্ধে আর নবদ্বীপ ধামে হবে। আমাদের গোসাঁর রা সবগুলি বলেছেন শ্রীমতী রাধিকার তিনটি স্বরূপ, একটি বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধিকা যেরকম ব্রজেন্দ্রনন্দিনী শ্যামসুন্দর বৃন্দাবন পত্রজ্য পাদ একম ন গচ্ছতি বৃন্দাবনকে ছেড়ে কোনোদিন যান নাই, যায় উনার অংশ যায়, উনার একটু আংশিক ভাব যায়, ওই রকম শ্রীমতী রাধিকা কোথাও যান না, কৃষ্ণের সঙ্গে নিত্য সংযোগ। তাহলে বিরহ মাঝে মাঝে বৃন্দাবনে কেন হয়, এইটা তা হচ্ছে মাদনের স্বভাব, মিলনেছে তাহাদের এমন একটা ভাব আছে যাতে শ্রীমতী রাধিকা কৃষ্ণের কোলেতে থেকেও কৃষ্ণ তিনি হা কৃষ্ণ কোথায় কোথায় কৃষ্ণ, এই মিলনেতেও আবার বিপ্রলম্ব, সেই বিপ্রলম্ব মিলনের কি বলে সংযোগের আনন্দ বর্ধন করে। যদি এই বিপ্রলম্ব না হয় ও কখনো আনন্দ হতে পারে না, অসম্ভব। এই জন্য ওখানেতে যে বিপ্রলম্ব রয়েছে ওটা মহামাদনের চরম অবস্থা। এই জন্য সেখানেতে ওইখানে বিরহ সম্ভোগ লীলাকে আনন্দকে সেটি বর্ধন করে। অতএব সেখানেতে ওই মিলনের মধ্যে ওইগুলি বিরহ ইত্যাদি রয়েছে। এই জন্য আবার চলুন ওখানে, প্রথম হচ্ছেন বিষভানন্দিনী, বৃন্দাবন ছেড়ে কখনো যান। কৃষ্ণের সঙ্গে যদি বিয়োগও না হয় তথাপি মিলনের মধ্যেও বিয়োগ হয়ে বিপ্রলম্ব ওখানে আছে, সব কিছু ওর মধ্যে আছে। এখন নন্দগ্রামেতে গিয়ে দেখা যায় বিয়োগ, তাহলে বিয়োগ কোথা থেকে আসলো? ওই প্রকট লীলাতে বিয়োগ দেখা যায় নন্দগ্রামেতে। সেইখানেতে এই উদ্ধব ওখানে গিয়েছিলেন, আর গোপীগণের এই মহাভাবের অবস্থা এইসবগুলি লক্ষ্য করেছিলেন। তিনি হচ্ছেন বিয়োগিনী রাধা, যিনি শ্রীমতী বিষভানন্দিনী, উনার বিয়োগ নাই। ওই সম্ভোগের মধ্যে মিলনের মধ্যেই এমন ওই মাদনের অবস্থা যেখানে সব যত যা কিছু আছে সব কিছু তার মধ্যে বর্তমান, তার মধ্যে মিলন আছে, মান ইত্যাদি রয়েছে তার মধ্যে, এমনকি চূড়ান্ত বিয়োগেও আছে ওই মিলনের মধ্যেই। এটি হচ্ছে মাদনের অবস্থা, ওইটি রাধা শ্রীমতী রাধিকা ছাড়া আর কার মধ্যে নেই। এই জন্য মহাকৃষ্ণের এইটা আস্বাদন করবার জন্য তাহার একটা ইচ্ছা হল। তো এই যে শ্রীমতী রাধিকা যার সঙ্গে নিত্য সংযোগ মধ্যে বিয়োগ ইত্যাদি আছে, উনি হচ্ছেন বিষভানন্দিনী রাধা। আর নন্দগ্রামেতে যাহা বিয়োগ অনুভব করছেন ইনি হচ্ছেন বিয়োগিনী রাধা। আর কুরুক্ষেত্রীতে যিনি গিয়েছেন তিনি হচ্ছেন সংযোগিনী রাধা। সামান্য ক্ষণের জন্য ওখানে গিয়েছেন, ওইখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে যে মিলন হল সেইগুলিকে বলা হচ্ছে গোপ্যশ্চ কৃষ্ণমুপলব্ধ চিরাদভীষ্টম যদ প্রেক্ষণে দৃশ্যেষু পক্ষকৃতম সপঙ্ক্তি দৃগভীষুদীকৃতম অলম পরিরব্ধ সর্বা তদ্ভাবমাপু নিত্য যুজাম ধুরাপম। ওই ভাবেতে বলা হয়েছে উনি হচ্ছেন বিয়োগ, উনি হচ্ছেন সংযোগিনী রাধা। বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী বিষভানন্দিনী উনি বৃন্দাবন ছেড়ে কোথাও যাবেন না, উনার স্থিতি হচ্ছে কোথায়? রাধা কুণ্ড তটেছে, যাবতেছে বিষভানুপুরেতে। আর এই বিয়োগিনী রাধা তিনি হচ্ছেন নন্দগ্রামে বিয়োগ অনুভব করছেন, কৃষ্ণ নাই ওখানে, তিনি চলে গিয়েছেন দ্বারকা অথবা মথুরা। আর এই সংযোগিনী তিনি গিয়েছেন ওখানে, আর ওখানে কৃষ্ণের সঙ্গে তাহার কথাবার্তা হল, আর কৃষ্ণ উনার কথা শুনে প্রভাবিত হয়ে তিনি বললেন যে আচ্ছা আমি যাচ্ছি বৃন্দাবনে। ওই মনোরথেকে নিয়ে কৃষ্ণকে তারাতে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। এই হচ্ছে জগন্নাথের রথযাত্রার এই হচ্ছে সূত্র। এইটি সংযোগিনী রাধিকা। এখন এইটা নিয়ে আমরা আসি এখানে এই ধামেতে, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ সাক্ষাৎ তিনি শ্রীমতী রাধিকা ভাব আর কান্তি গ্রহণ করে দিয়ে এই জগতে এসেছেন মহাপ্রভু রূপে, সচিনন্দন গৌধরী রূপে। ইনি নবদ্বীপ ধাম ছেড়ে কোথাও যেতে পারেন না, যিনি ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর কখনো যেতে পারেন না। তিনি কেন যাবেন না? বৃন্দাবনকে ছেড়ে তো কোথাও যাবেন না, এই জন্য তিনি সবসময় এইখানে বৃন্দাবনেতে আছেন। এই জন্য নবদ্বীপ ধাম হচ্ছে नवदीप की वृंदावन
वृंदावन
हाँ नवदीप धामे बांदीव कुटीर खानी अर्थात यही नवदीप धाम मध्य वृंदावन गुप्त वृंदावन एटा पूरी वृंदावन न এই গোদাবরী তট বৃন্দাবন নয়। আমি পূর্বে বললাম যে এখানেতে দ্বাদশটি বন যে কোনো ভাবেতে এদিক ওদিকে বিপর্যয় ভাবেতেই আছে এখানে। আমি বললাম যে এই হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাশে, এই হচ্ছে গিরিরাজ গোবর্ধন এখানেতে, ও পারেতে গোকুল হচ্ছে, আবার এই পারেতে গোদ্রুম হচ্ছে কি নন্দগাঁও হচ্ছে, পাশেতে বর্ষানা আছে। এগুলিকে ছেড়ে দিয়ে শ্রীমতী রাধিকা যেতে পারেন না, যিনি বিশ্বভানন্দিনী আর ব্রজেন্দ্র শ্যামসুন্দরী গুলিকে ছেড়ে যেতে পারেন না। যেখানে বৃন্দাবন নাই সেখানে সে কৃষ্ণ কিরকম হয়ে যেতে পারে? আংশিক রূপে সে বাসুদেব যেতে পারেন কিন্তু কৃষ্ণ যেতে পারেন। চৈতন্য মহাপ্রভু সেই ব্রজেন্দ্র নন্দন শুধু একলাই নয়, রাধা ভাব কান্তি অথবা রাধা কৃষ্ণ প্রেরণায় বিকৃতি হ্লাদিনী স্মাত একাত্মান ভূপুরা দেভেদম নিষ্কৌ চৈতন্যাখা প্রকট মধুনা তদ্বয়ঞ্চমাপ্তম দ্বয়ঞ্চ ঐক্যমাপ্তম দুজন এক সঙ্গে মিলিত হয়ে এইখানে সচিনন্দন গৌর হয়ে হয়েছেন। তিনি কিরকম হবে এখানে ছেড়ে দিয়ে আবার দ্বারকা পুরীতে যাবেন? পুরীটা কি? পুরী হচ্ছে দ্বারকা ধাম, বেশি সে বেশি সেখানে বলদেব জগন্নাথ সুভদ্রা ইত্যাদি থাকবেন, তারপর কর থাকতে পারেন, সেখানে বিমলা দেবী থাকবেন, সেখানেতে শ্রীমতী কিরকম থাকতে পারেন? মহাপ্রভু সচিনন্দন ব্রজনন্দন শ্যামসুন্দর আর শ্রীমতী রাধিকা ওখানে থাকতে পারেন না, তাহলে কে আছে? ওই তাহাকে ধরেন বিয়োগিনী শ্রীমতী রাধিকা, ওই ভাবেতে বিভাবিত চৈতন্য মহাপ্রভু আংশিক রূপেতে ব্রজনন্দন ওইখানেতে আছেন, উনি